This track was downloaded from FusionBD.com.
FM 89.2. Yacho presents Clasha.
ABC Radio FM 89.2 শুরু হয়ে গেছে এয়ারটেল প্রেজেন্টস কুয়াশা, যেখানে ভয় ছাড়া মজা ইম্পসিবল, আর সাথে আছে আমি শর্মি। আর আজকে শুরু করব প্রথম গল্পটি দিয়ে, যে গল্পটির নাম হচ্ছে লখনৌর ডুয়েল। লিখেছেন সত্যজিৎ রায়, এর পরে শোনাচ্ছে সেতু। আর প্রথম পর্বটি এখন শুনবো, কিন্তু প্রথম পর্বে যাবার আগে জানিয়ে দিচ্ছি, কম রিচার্জে এবার হবে বেশি শেয়ারিং। এয়ারটেলে বন্ধুদের সাথে চলবে টেনশন ফ্রি আড্ডা সারাদিন সারাক্ষণ, কারণ 23 টাকা রিচার্জে পুরো 3 দিনের মেয়াদে 75 মিনিট টকটাইম এয়ারটেলে, 80টি SMS আর 23 MB ইন্টারনেট, এবং 46 টাকা রিচার্জে পুরো 7 দিনের মেয়াদে 150 মিনিট টকটাইম এয়ারটেলে, 107টি SMS আর 16 MB ইন্টারনেট। ব্যালেন্স জানতে হলে ডায়াল করুন *778*2525#। তো ঠিক আছে, চলে যাচ্ছি গল্পের প্রথম পর্বে। আবারও বলে দিচ্ছি, গল্পের নাম লখনৌর ডুয়েল, লিখেছেন সত্যজিৎ রায়, পড়ে শোনাচ্ছে সেতু। এখন শুনছি গল্পের প্রথম পর্ব, তারপর ছোট্ট একটা বিরতি নিয়ে চলে যাচ্ছি পরের পর্বে, তারপরে ফিরছি, সঙ্গেই থাকবেন। আপনি আছেন এয়ারটেল প্রেজেন্স কুয়াশায়।
দুজনের মধ্যে লড়াই। হ্যাঁ হ্যাঁ, আমরা জানি, একসঙ্গে সকলে বলে উঠলাম। এই ডুয়েল নিয়ে এককালে কিছু পড়াশোনা করেছিলাম নিজের শখে, বুঝিস,
বললেন তাইনিকুরো।
16 শতাব্দীর শেষ ভাগে ইতালি থেকে জুয়েলিং এর রেয়াজ ক্রমে সারা ইউরোপে ছড়িয়ে পড়ে। তখন তরোয়াল জিনিসটা ছিল ভদ্রলোকের পোশাকের একটা অংশ, আর ওসি চালনা বা ফেন্সিং শব্দটা পড়তো সাধারণ শিক্ষার মধ্যে। একজন হয়তো আরেকজনকে অপমান করলো, অমনি অপমানিত ব্যক্তি ইজ্জত বাঁচানোর খাতিরে অন্যজনকে ডুয়েলে চ্যালেঞ্জ করল। এই চ্যালেঞ্জ অগ্রাহ্য করাটা রেয়াজের মধ্যে পড়তো না, ফলে শর্ট ফাইট শুরু হয়ে যেত। মান যে বাঁচবেই এমন কোনো কথা নেই, কারণ যিনি চ্যালেঞ্জ করেছেন তিনি ওসি চালনায় তেমন নিপুণ নাও তো হতে পারেন, কিন্তু তাও চ্যালেঞ্জ করা চাই, কারণ অপমান হজম করাটা সেকালে অত্যন্ত হেয় বলে গণ্য হতো। বন্ধু পিস্তলের যুগে অবশ্যই পিতালি হয়ে গেল জুয়েলিং এর অস্ত্র, সেটা 18 শতাব্দীর ঘটনা। এই জুয়েলিং এ তখন এত লোক মরত আর জখম হতো যে এটাকে বেআইনি করার চেষ্টা ইতিহাসে অনেক অনেক বার হয়েছে, কিন্তু এক রাজা আইন বন্ধ করলেন তো পরের রাজা ঢিলে দেওয়াতে আবার চালু হয়ে গেল জুয়েলিং। আর কত রকম তার আইন কানুন, দুজনকে হুবহু একই রকম অস্ত্র ব্যবহার করতে হবে, দুজনেরই একটি করে সেকেন্ড বা আম্পায়ার থাকতে হবে যাতে কার চুপির রাস্তা বন্ধ হয়, দুজনকে দাঁড়াতে হবে এমন এক জায়গায় যাতে পরস্পরের মধ্যে আন্দাজ 20 গজের ব্যবধান থাকে, আর চ্যালেঞ্জারের সেকেন্ড ফায়ার বলা মাত্র দুজনেরই একসঙ্গে গুলি চালাতে হবে। তোরা জানিস কিনা জানি নে, এই ভারতবর্ষেই না, ভারতবর্ষে কেন, এই কলকাতাতেই আজ থেকে 200 বছর আগে এক বিখ্যাত ডুয়েল লড়াই হয়েছিল। ন্যাপলাও দেখি জানে না, সেও আমাদের সঙ্গে মাথা মারালো। যে দুজন লড়েছিলেন, বললেন তারিণী খুড়ো, তাদের একজন তো জগৎ বিখ্যাত, তিনি হলেন ভারতের বড় লাট ওয়ারেন হেস্টিংস, প্রতিপক্ষের নাম ফিলিপ ফ্রান্সিস, ইনি ছিলেন বড় লাটের কাউন্সিলের সদস্য। হেস্টিংস কোনো কারণে ফ্রান্সিসকে একটি অপমানসূচক চিঠি লিখেন, ফ্রান্সিস তখন তাকে ডুয়েলে চ্যালেঞ্জ করে। আলিপুরে এখন যেখানে ন্যাশনাল লাইব্রেরি তারই কাছে একটা খোলা জায়গায় এই ডুয়েল হয়। ফ্রান্সিস চ্যালেঞ্জ করেছেন, ফলে তারই এক বন্ধুকে জোড়া পিস্তল জোগাড় করতে হলো এবং তিনি ফায়ার বলে চেঁচালেন। পিস্তলও চলেছিল একই সঙ্গে, কিন্তু মাটিতে পড়ে জখম হয়ে পড়ল মাত্র একজন, ফিলিপ ফ্রান্সিস। তবে সুখের বিষয়ে সে জখম মারাত্মক হয়নি।
ইতিহাস তো হলো,
বলল ন্যাপলা।
এবার গল্প হোক, ড্রিলিং যখন আপনার মাথায় ঘুরছে তখন মনে হচ্ছে ড্রিল নিয়ে নির্ঘাত আপনার কোনো এক্সপিরিয়েন্স তো আছেই।
খুরু বলল, তোরা যা ভাবছিস সেরকম অভিজ্ঞতা না থাকলেও যা আছে শুনলে তাক লেগে যায়। দুচিনি ছাড়া চায়ে চুমুক দিয়ে পকেট থেকে এক্সপোর্ট কোয়ালিটি বিড়ির প্যাকেট আর দেশলাই বার করে পাশে তক্তপোশের উপর রেখে তারিণী খুরু তার গল্প শুরু করলেন। আমি থাকি লখনৌতে, রেগুলার চাকরি বলে কিছু নেই এবং তার বিশেষ প্রয়োজন নেই আমার, কারণ তার বছর দেড়েক আগে রেঞ্জার্সের লটারিতে লাখ দেড়েক টাকা পেয়ে তার সুদেই দিব্যি চলে যাচ্ছে। আমি বলছি 51 কথা, তখনও আর এমন মাগগির বাজার ছিল না। আমি একা মানুষ, মাসে 500-700 টাকা হলে দিব্যি আরামে চলে যেত। লাটু শোডে একটা ছোট্ট বাংলো বাড়ি নিয়ে থাকি, পায়োনিয়ার কাগজে মাঝে মাঝে ইংরেজিতে চুটকি গুছের লেখা লিখি আর হযরতগঞ্জের একটা নিলামের দোকানে যাতায়াত করি। নবাবদের আমলের কিছু কিছু জিনিস তখনও পাওয়া যেত, সুবিধের দামে ফেলে ধনী আমেরিকান টুরিস্টদের কাছে বেচে বেশ টুপাইস লাভও করা যেত তখন। অবশ্য আমার নিজেরও যে শখ ছিল না তা কিন্তু নয়, আমার বৈঠকখানা ছোট হলেও তার অনেক জিনিসই ছিল এই নিলামের দোকানে কেনা। এক রবিবার সকালে দোকানে গিয়ে দেখি জিনিসপত্রের মধ্যে রয়েছে একটা খয়েরি রঙের মেহগনি কাঠের বাক্স, এক হাত লম্বা, এক বিঘত চওড়া, আর ইঞ্চি তিনেক পুরু। ভেতরে কি থাকতে পারে আন্দাজ করতে পারলাম না, তাই জিনিসের সম্বন্ধে গেল কৌতূহল অনেক বেড়ে। নিলামে অনেক জিনিসই উঠেছে কিন্তু আমার মনটা পড়ে রয়েছে ওই বাক্সের দিকে। অবশেষে প্রায় এক ঘন্টা অপেক্ষা করার পর দেখলুম নিলামদার বাক্সটাকে হাতে তুলে নিয়েছেন। আমি টান হয়ে বসলুম, যথারীতি গুণকীর্তন শুরু হলো।
এবারে একটি অতি লোভনীয় জিনিস আপনাদের কাছে উপস্থিত করছি, এর জুড়ি পাওয়া ভাত। দেখুন এই যে ঢাকনা খুলছি আমি, 200 বছরের পুরনো জিনিস, অথচ এখনো এর জেল্লা অম্লান। জগৎ বিখ্যাত আগ্নেয়াস্ত্র প্রস্তুতকারক জোসেফ ম্যানচানের ছাপ মারা এক জোড়া জুয়েলিং পিস্তল, এই জোড়ার আর কোনো জুড়ি নেই।
আমার তো দূর থেকে দেখা হয়ে গেছে, ও জিনিসটা চাই আমার। আমার কল্পনা তখনই খেলতে শুরু করে দিয়েছে, চোখের সামনে দেখতে পাচ্ছি যে দুই প্রতিদ্বন্দ্বী পরস্পরের 20 হাত দূরে মুখোমুখি দাঁড়িয়ে ফায়ার, শোনা মাত্র গুলি চালাচ্ছে, আর তারপরে রক্তাক্ত ব্যাপার। এইসব চিন্তা মাথায় ঘুরছে, নিলামও হয়ে চলেছে। চারবাগের এক গুজরাটি ভদ্রলোক 750 বলার পর আমি ধা করে 1000 বলাতে দেখলাম ডাকাটাকি সব বন্ধ হয়ে গেল, ফলে বাক্স সমেত পিস্তল দুটি আমারই হয়ে গেল। জিনিসটা দোকানে দেখে যতটা ভালো লেগেছিল বাড়িতে এসে হাতে নিয়ে তার চেয়ে যেন 100 গুণে বেশি ভালো লাগলো। পিস্তলের মতো পিস্তল বটে, যেমন তার ভাট তেমনি তার নল, পুরো পিস্তল প্রায় 100 ইঞ্চি লম্বা তো হবেই, আর গায়ে পরিষ্কার খোদাই করা রয়েছে মেকারের নাম জোসেফ ম্যান্টন। বন্দুক সম্বন্ধে কিছু পড়াশোনা আগেই করা ছিল, 18-10 শতাব্দীর শেষ ভাগে ইংল্যান্ডে বন্দুক বানিয়ে হিসেবে যাদের সবচেয়ে বেশি নাম ডাকছিল তার মধ্যে জোসেফ ম্যান্টন হলেন একজন। লখনৌ গিয়েছি সবে মাস তিনেক হল, ওখানে বাঙালির সংখ্যা বিশেষ কম নয় কিন্তু তখনও পর্যন্ত তাদের কারোর সঙ্গে তেমন পরিচয় হয়নি আমার। সন্ধ্যাবেলাটা মোটামুটি বাড়িতেই থাকি, আমি ছাড়া থাকে একজন রান্নার লোক আর একটি চাকর। পিস্তল দুটি কেনা বুদ্ধি মাথায় ডুয়েলিং সংক্রান্ত একটা প্লট ঘুরছে, তাই খাতা কলম নিয়ে আরাম কেদারায় বসেছি, এমন সময় দরজায় কে যেন কড়া নাড়ল। গুড ইভিনিং। কোনো বিদেশি খদ্দের নাকি? পুরোনো জিনিসের সাপ্লায়ার হিসেবে আমার কিছুটা পরিচিতি কিন্তু এর মধ্যেই হয়ে গিয়েছিল। গিয়ে দরজা খুললুম, একজন সাহেবই বটে, বছর 45 বয়স, বোঝাই যায় এদেশে অনেক দিনের বাসিন্দা, এমনকি জন্ম হয়তো এখানেই, অর্থাৎ অ্যাংলো ইন্ডিয়ান। আমিও প্রত্যাভিবাদন জানালুম। সাহেব বললেন, একটু দরকার ছিল, ভেতরে কি বুঝতে পারি আমি? হ্যাঁ নিশ্চয়ই। সাহেবের উচ্চারণে কিন্তু দোআঁশলা ভাব নেই একেবারেই। ভদ্রলোককে বৈঠকখানা এনে বসালাম। এবার আলোয় চেহারাটা আরো স্পষ্ট দেখা গেল, সুপুরুষই বলা চলে। চুল কটা, একজোড়া বেশ তাগড়াই গোফ তাও কটা, চোখের মণি নীল, পরনে ছে রঙের স্যুট। আমি বললুম, সাহেব আমি তো মদ খাই না, তবে যদি বলো তো এক পেলা চা বা কফি করে দিতে পারি। সাহেব বললে যে তার কিছুই দরকার নেই, সে এই মাত্র বাড়ি থেকে ডিনার খেয়ে এসেছে। তারপর তার আসার কারণটা বললে,
তোমার আজ সকালে দেখলাম হজরতগঞ্জের অকশন হয়েছে।
তুমি ছিলে বুঝি সেখানে?
হ্যাঁ, কিন্তু তুমি এত তন্ময় ছিলে তাই বোধ হয় খেয়াল করনি।
আসলে একটা জিনিসের উপর খুবই লোভ ছিল।
সেটা তো তোমারই হয়ে গেল শেষ পর্যন্ত, নাকি? ডুয়েলিং পিস্তল, জোসেফ ম্যানটনের তৈরি, ইউ আর ভেরি লাকি।
আমি একটা কথা না জিজ্ঞেস করে পারলাম না, ওটা কি তোমার কোনো চেনা লোকের সম্পত্তি ছিল?
হ্যাঁ, তবে সে বহুদিন হলো মারা গেছে, তারপর কোথায় চলে গিয়েছিল জিনিসটা জানতাম না। ওটা কি আমি একবার হাতে নিয়ে দেখতে পারি? কারণ ওটার সঙ্গে একটা কাহিনী জড়িত রয়েছে। তাই
আমি সাহেবের হাতে পিস্তলের বাক্সটা দিলুম। সাহেব সেটা খুলে পিস্তলটা বার করে উদ্ভাসিত চোখে সেটা ল্যাম্পের কাছে নিয়ে গিয়ে নেড়ে ছেড়ে দেখে বললে,
এই পিস্তল দিয়ে এক ডুয়েল লড়া হয়েছিল এই লখনৌ শহরে, সেটা বোধ হয় তুমি জানো না।
লখনৌতে ডুয়েল?
হ্যাঁ, আজ থেকে 150 বছর আগের ঘটনা, একেবারে 19 শতাব্দীর শেষে। সত্যি বলতে কি, আর 3 দিন পরেই ঠিক 150 বছর পূর্ণ হবে, 16 অক্টোবর।
তাই বুঝি?
হ্যাঁ,
খুবই আশ্চর্য তো। কিন্তু ডুয়েলটা কাদের মধ্যে হয়েছিল? সাহেব পিস্তলটা ফেরত দিয়ে আবার সোফায় বসে বললেন,
সমস্ত ঘটনাটা আমার এমন পুঙ্খানুপুঙ্খভাবে শোনা যে আমি যেন চোখের সামনে দেখতে পাই। ডক্টর জেরিমায় হ্যাডসনের মেয়ে অ্যানাবেলা হ্যাডসন তখন ছিল লখনৌয়ের নাম করা সুন্দরী।
ডার্ক সাইডে ধরুন, ঘোড়া চালায়, বন্দুক চালায়, দুটোই পুরুষের মতো।
এদিকে আবার ভালো নাচতে পারে, গাইতেও পারে। সেই সময় লখনৌতে এক ইংরেজ আর্টিস্ট এসে রয়েছেন, নাম জন ইলিংওয়ার্থ। তার আসল মতলব নবাবের ছবি এঁকে ভালো ইনাম পাওয়া। কিন্তু অ্যানাবেলার সৌন্দর্যের কথা শুনে আগে তার একটা পোর্ট্রেট করার প্রস্তাব নিয়ে তার বাড়িতে গিয়ে হাজির হলেন তিনি। ছবিও হলো বটে, কিন্তু তার আগে ইলিংওয়ার্থ অ্যানাবেলাকে গভীরভাবে ভালোবেসে ফেলেছে। এদিকে তারই কিছুদিন আগে একটা পার্টিতে অ্যানাবেলার সঙ্গে আলাপ হয়েছে চার্লস ব্রুসার। লখনৌ ক্যান্টনমেন্টে তখন বেঙ্গল রেজিমেন্টের একটা বড় অংশ ছিল, তারই ক্যাপ্টেন ছিলেন চার্লস ব্রুস। ব্রুস প্রথম দর্শনে অ্যানাবেলার প্রেমে পড়ে গেলেন। পার্টির 2 দিন বাদে আর থাকতে না পেরে অ্যানাবেলার বাড়ি গিয়ে হাজির হলেন ক্যাপ্টেন ব্রুস। গিয়ে দেখেন একটি অচেনা তরুণ অ্যানাবেলার ছবি আঁকছে। ইলিংওয়ার্থ তেমন জোয়ার পুরুষ না হলেও চেহারাটা তার মন্দ ছিল না। তার হাবভাবে সেও যে অ্যানাবেলার প্রতি অনুরক্ত এটা বুঝতে ব্রুসের দেরি লাগল না। শিল্পী জগৎ থেকে ব্রুস এমনিতে অবজ্ঞা করে, আর বর্তমান ক্ষেত্রে সে অ্যানাবেলার সামনেই ইলিংওয়ার্থকে একটা অপমানসূচক কথা বলে বসল। ইলিংওয়ার্থের মধ্যে যা গুণ ছিল তা সবই শিল্পী সুলভ গুণ, আর তার প্রবৃত্তিগুলো ছিল কোমল। কিন্তু আজ অ্যানাবেলার সামনে এই অপমান সে হজম করতে পারল না। সে ব্রুসকে ডুয়েলে চ্যালেঞ্জ করে বসলো। ডুয়েলের দিনক্ষণও ঠিক হয়ে গেল। 16 অক্টোবর ভোর 6টা। তুমি জানো বোধ হয় যে যারা ডুয়েলে লড়বে তাদের একজন করে সেকেন্ডের দরকার হয়। আমি বললাম জানি, এরা আম্পায়ারের কাজ করে, অর্থাৎ লক্ষ্য রাখে যে ডুয়েলের নিয়মগুলো ঠিকভাবে পালিত হচ্ছে কি না। হ্যাঁ, সচরাচর এই সেকেন্ডটি হয় যে ডুয়েল লড়বে তার বন্ধু স্থানীয় কেউ। লখনৌ শহরের ইলিংওয়ার্থের পরিচিত সংখ্যা বেশি না হলেও সরকারি দপ্তরের এক কর্মচারীর সঙ্গে তার বেশ আলাপ হয়েছিল। এর নাম হিউ ড্রামন্ড। ইলিংওয়ার্থ ড্রামন্ডকে অনুরোধ করলো একজোড়া ভালো পিস্তল জোগাড় করে দিতে, কারণ ডুয়েলের নিয়ম অনুযায়ী দুটো পিস্তল ঠিক এক রকম হওয়া চাই। এছাড়া ইলিংওয়ার্থের দ্বিতীয় অনুরোধ হলো ড্রামন্ড যেন তার সেকেন্ডের কাজটা করে। ড্রামন্ড রাজি হলো। অন্যদিকে ক্যাপ্টেন ব্রুসও তার বন্ধু ফিলিপ মক্সনকে তার সেকেন্ড করলেন। ডুয়েলের দিন এগিয়ে এলো। এর ফলাফল যে কি হবে সে সম্বন্ধে কারুর মনে কোনো সন্দেহ নেই, কারণ পিস্তলে ক্যাপ্টেন ব্রুসের লক্ষ্য অব্যর্থ। আর ইলিংওয়ার্থ তুলি চালনায় নিপুণ হলেও পিস্তল চালনায় একেবারেই অপটু। এই পর্যন্ত বলে সাহেব থামলেন। আমি ব্যগ্রভাবে জিজ্ঞেস করলুম, শেষ পর্যন্ত হলো কি? সাহেব মৃদু হেসে বললেন, প্রতি বছর 16 অক্টোবর ভোর 6টায় কিন্তু এই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। কোথায়? ঘটনাটা যেখানে ঘটেছিল সেখানে, দিলকুশার পশ্চিমে গোমতী নদীর কাছে একটা মাঠে তেঁতুল গাছের নিচে। পুনরাবৃত্তি মানে? যা বলছি তাই। ওখানে তরশু ভোর 6টায় গেলে পুরো ঘটনাটাই চোখের সামনে ঘটতে দেখতে পাবে তুমি। বলছো কি, এ তো ভৌতিক ব্যাপার। আমার কথা মানার কোনো বাধ্যবাধকতা নেই, তুমি নিজেই গিয়ে যাচাই করে এসো 3 দিন পর।
কিন্তু আমি কি জায়গাটা ঠিক চিনে যেতে পারবো? আমি তো বেশি দিন হলো এখানে আসিনি। আর লখনৌ ডুয়েলটা এখনো?
তুমি দিলকুশা চেনো তো?
তা চিনি।
দিলকুশার বাইরে আমি 5:45 তোমার জন্য অপেক্ষা করব।
বেশ, তাই কথা রইল। সাহেব বিদায় নিয়ে চলে গেলেন। তারপরই খেয়াল হলো যে ভদ্রলোকের নামটাই জানা হয়নি। অবশ্যই উনিও আমার নাম জিজ্ঞেস করেননি। যাই হোক, নামটা বড় কথা নয়, যে কথাগুলো উনি বলে গেলেন সেগুলোই আসল কথা। বিশ্বাস হচ্ছিল না যে এই শহরেই একালে এরকম রোম্যান্টিক একটা ব্যাপার ঘটে গেছে, এবং আমারই হাতে রয়েছে একজোড়া পিস্তল যেগুলো এই ঘটনার একটা বিশেষ ভূমিকা গ্রহণ করেছিল। কিন্তু শেষ পর্যন্ত কার ভাগ্যে জুটল অ্যানাবেল হ্যারিসন? এবং আরো একটা প্রশ্ন, দুজনের মধ্যে কাকে ভালো বেসেছিল অ্যানাবেলা? আশা করি 16 তারিখের অভিযানে এই সব প্রশ্নের জবাব মিলবে। ক্রমেই এগিয়ে গেল 16 অক্টোবর। 15 রাত্রিরে একটা গানের জলসা থেকে বাড়ি ফিরছে। রাস্তায় দেখা সেই সাহেবের সঙ্গে। বলল,
তোমার বাড়িতে যাচ্ছিলাম তোমাকে মনে করিয়ে দেবার জন্য।
আমি বললাম, আমি যে শুধু ভুলিনি তা নয়, অত্যন্ত উদ্গ্রীব হয়ে আগামীকাল সকালের জন্য অপেক্ষা করে আছি। সাহেব চলে গেলেন। ঘড়িতে অ্যালার্ম দিয়ে ভোর 5টায় উঠে এক কাপ চা খেয়ে গলায় একটা মাফলার চাপিয়ে নিয়ে একটা টাঙা করে বেরিয়ে পড়লাম দিলকুশার উদ্দেশ্যে। শহরের একটু বাইরে দিলকুশা এককালে ছিল নবাব সাদাত আলীর বাগান বাড়ি। চারিদিকে ঘেরাও প্রকাণ্ড পার্কে হরিণ ছুটে বেড়াতো। কখনো সখনো জঙ্গল থেকে এক একটা চিতাবাঘও নাকি এসে পড়তো বাড়ির ত্রিসীমানায়। এখন সে বাড়ির শুধু খোলটাই রয়েছে। তার পাশে একটা ফুল বাগিচা এখনো মেনটেন করা হয়, লোকে সেখানে বেড়াতেও যায়। 6:20 গন্তব্যস্থলে পৌঁছে টাঙাওয়ালাকে বললুম, তুমি যদি আধা ঘন্টা অপেক্ষা করো তাহলে আমি আবার এই গাড়িতেই ফিরে যেতে পারি। উর্দুটা ভালোই জানা ছিল আগে, তাই বোধ হয় খানদানি আদমি ভেবে টাঙাওয়ালা রাজি হয়ে গেল। গাড়ি থেকে কয়েক পা এগোতেই একটা অর্জুন গাছের পাশে দেখি সাহেব দাঁড়িয়ে আছে। বললে, সেও নাকি 5 মিনিট হলো এসেছে।
লেটস গো দেন।
বললুম, চলো সাহেব। তুমি তো পথ জানো, তোমার পিছুই নেব আমি। মিনিট পাঁচেক হাঁটতেই একটা খোলা মাঠে এসে পড়লুম। দূরে বিশেষ কিছু দৃষ্টিগোচর হয় না, কারণ চারিদিক একটা আবছা কুয়াশায় ঢাকা। হয়তো জুয়েলের দিনে ঠিক এমনই কুয়াশা ছিল। আগাছা আর কাটা ঝোঁতে ঘিরা একটা পৌর বাড়ির কাছে এসে সাহেব থামল। দেখেই বোঝা যায় যে সেই প্রাচীনকালে কোনো সাহেবের বাড়ি ছিল এটা। অবশ্যই আমাদের কারবার এই বাড়িটাকে নিয়ে নয়, সেটাকে পেছনে ফেলে দাঁড়ালাম পূর্ব দিকে মুখ করে। কুয়াশা হলেও বেশ স্পষ্ট দেখা যাচ্ছে সামনে কিছু দূরে রয়েছে একটা তেঁতুল গাছ, আর তার ডাইনে আমাদের থেকে হাত চল্লিশেক দূরে রয়েছে একটা বেশ বড় ঝোপ, আর সবকিছুর পেছন দিয়ে বয়ে চলেছে গুমতী নদী। নদীর পেছনে কুয়াশা হলেও আন্দাজ করা যায় ওদিকটায় বসতি বলে কিছু নেই। সব মিলিয়ে অত্যন্ত নিরিবিলি পরিবেশ।
শুনতে পাচ্ছ?
সাহেব হঠাৎ জিজ্ঞেস করল। কান পাততেই শুনতে পেলুম ঘোড়ার খুরের শব্দ। গাটা যে ছমছম করছিল না তা বলতে পারি না, তবে তার সঙ্গে একটা অভিনব অভিজ্ঞতার চরম প্রত্যাশা। এইবার দেখলুম দুই অশ্বরোহীকে। আমাদের বাঁদিকে বেশ দূর দিয়ে এসে তেঁতুল গাছটার নিচে দাঁড়ালো। এরা দুজনেই কি লড়বেন? আমি ফিসফিসে জিজ্ঞেস করলাম। সাহেব বলল,
দুজন নয় একজন। দুজনের মধ্যে লম্বাচি হলেন জন ইলিংওয়ার্থ, অর্থাৎ যিনি চ্যালেঞ্জ করেছেন, অন্যজন ইলিংওয়ার্থের সেকেন্ড ও বন্ধু হিউ ড্রামন্ড। ওই দেখো ড্রামন্ডের হাতে সেই মেঘুনি বাক্স।
সত্যিই তো, এবার বুঝলুম আমার রক্ত চলাচল দ্রুত হতে শুরু করেছে। আমি যে 150 বছর আগের একটি ঘটনা আজ লখনৌ শহরে দাঁড়িয়ে দেখতে চলেছি সেই চিন্তা আমার হৃদস্পন্দন বাড়িয়ে দিয়েছে। মিলছেনকের মধ্যেই দুটো ঘোড়ায় ক্যাপ্টেন ব্রুস ও তার সেকেন্ড ফিলিপ ম্যাক্সন এসে পড়লেন। তারপর ড্রামন্ড বাক্স থেকে পিস্তল দুটো বার করে তাতে গুলি ভরে ব্রুস ইলিংওয়ার্থের হাতে দিয়ে তাদের জন্য কিসব বুঝিয়ে দিলেন। পিছনের আকাশ গোলাপি হতে শুরু করেছে, গোমতীর জলে সেই রং প্রতিফলিত হচ্ছে। ব্রুস ও ইলিংওয়ার্থ এবার পরস্পরের মুখোমুখি দাঁড়ালেন, তারপর মুখ ঘুরিয়ে দুজনে গুনে গুনে 14 পা হেঁটে গিয়ে আবার দাঁড়িয়ে পেছন ফিরে মুখোমুখি হলেন। এতক্ষণ পর্যন্ত কোনো শব্দ শুনতে পাইনি, কিন্তু এবার দুই প্রতিদ্বন্দ্বী পিস্তল উঁচিয়ে পরস্পরের দিকে তাক করার পর স্পষ্ট কানে এলো ড্রামন্ডের আদেশ, পর মুহূর্তে শুনলাম একই সঙ্গে দুজনের পিস্তলের গর্জন। আশ্চর্য হয়ে দেখলাম যে ব্রুস ও ইলিংওয়ার্থ দুজনের দেহই একসঙ্গে মাটিতে লুটিয়ে পড়ল। সেই সঙ্গে আরেকটি দৃশ্য আমাকে আরো অবাক করে দিল। যেই ঝোপটার কথা বলছিলাম সেটার পিছন থেকে এক মহিলা ছুটে বেরিয়ে কুয়াশায় অদৃশ্য হয়ে গেলেন।
ফলাফল তো দেখলে, বললেন সাহেব, এই জুয়েলে দুজনেরই মৃত্যু হয়েছিল।
বললাম, তা তো বুঝলাম, কিন্তু ঝোপের পেছন থেকে একজন মহিলা বেরিয়ে চলে গেলেন, তিনি কি?
দ্যাট ওয়াজ অ্যানাবেলা।
অ্যানাবেলা?
ইলিংওয়ার্থের গুলিতে ক্যাপ্টেন ব্রুস মরবে না, এটা অ্যানাবেলা বুঝেছিল। অথচ ওর দরকার ছিল যাতে দুজনেই মরে, তাই সে আর ঝুঁকি না নিয়েই ফায়ার বলার সঙ্গে সঙ্গেই নিজেই পিস্তল দিয়ে ব্রুসকে মারে। ইলিংওয়ার্থের গুলি ব্রুসের গায়ে লাগেনি।
কিন্তু অ্যানাবেলার এই আচরণের কারণটা কি?
কারণ সে ওই দুজনের একজনকেও ভালোবাসেনি। ও বুঝেছিল যে ইলিংওয়ার্থ মরবে এবং ব্রুস বেঁচে থেকে ওকে বিরক্ত করবে, সেটাও চায়নি, কারণ সে আসলে ভালোবাসত আরেকজনকে, যাকে সে পরে বিয়ে করে এবং যার সঙ্গে সে সুখে ঘর করে।
আমার চোখের সামনে দেখতে পাচ্ছি যে 150 বছরের পুরনো ডুয়েলের দৃশ্য দ্রুত মিলিয়ে আসছে, কুয়াশা যেন আরো ঘন হচ্ছে। আমি আশ্চর্য মহিলা অ্যানাবেলার কথা ভাবছি, এমন সময় একটা নারী কণ্ঠ শুনতে পেয়ে চমকে উঠলাম।
অ্যানাবেলা ডাকছে,
বললেন সাহেব। আমার দৃষ্টি এবার সাহেবের দিকে ঘুরতেই শরীরের মধ্যে দিয়ে একটা বিস্ময় ও আতঙ্কের শিহরণ খেলে গেল। এ কাকে দেখছি চোখের সামনে?
এর পোশাক বদলে গেল কি করে? এ যে সেই 150 বছর আগের পোশাক।
তোমাকে আমার পরিচয় দেওয়া হয়নি,
বলল সাহেব।
তার গলার স্বর যেন বহুদূর থেকে ভেসে আসছে।
আমার নাম হিউ ড্রামন্ড, উইলিংওয়ার্থের বন্ধুকে অ্যানাবেলা ভালোবাসত। গুড বাই।
আমি মন্ত্রমুগ্ধের মতো দেখলাম সাহেব ওই পুরো বাড়িটার দিকে অগ্রসর হয়ে কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। টাঙা করে বাড়ি ফিরে মেহগনের বাক্সটা খুলে পিস্তল দুটো আরেকবার বার করলাম। নলে হাত পড়তে গরম লাগল। এবার নলের মুখটা নাকের কাছে আনলাম। টাটকা বারুদের গন্ধ।
প্রথম পর্ব শুরু করবার আগে জানিয়ে দিচ্ছি আজকের কাহিনীকার, অর্থাৎ আজকে যে কাহিনীটি লিখেছেন তার নাম, আজকে যে কাহিনী লিখেছেন তার নাম হচ্ছে জোসা, যার গল্প আমরা আগেও শুনেছি। কিন্তু এখন কাহিনীর প্রথম পর্বে যাবার আগে জানিয়ে দিচ্ছি কম রিচার্জে এবার হবে বেশি শেয়ারিং। এয়ারটেলে বন্ধুদের সাথে চলবে টেনশন ফ্রি আড্ডা সারাদিন সারাক্ষণ, কারণ 23 টাকা রিচার্জে পুরো 3 দিনের মেয়াদে 75 মিনিট টক টাইম এয়ারটেলে, 80 SMS আর 23 MB ইন্টারনেট, এবং 46 টাকা রিচার্জে পুরো 7 দিনের মেয়াদে 150 মিনিট টক টাইম এয়ারটেলে, 160 SMS আর 16 MB ইন্টারনেট। ব্যালেন্স জানতে হলে ডায়াল করতে হবে *778*2525#। তো ঠিক আছে, এখন শুনবো আজকের কাহিনীর প্রথম পর্ব, তারপর আবার ফিরে এসে কথা বলছি। আপনি আছেন এয়ারটেল প্রেজেন্স কুয়াশায়। বাড়ি শুদ্ধ সবাই বেড়াতে যাবে, ঠিক হয়েছে সিলেট হয়ে কক্সেস বাজার। ভ্রমণের ঠিক আগের দিন ইউনিভার্সিটিতে গিয়ে রক্তিম জানতে পারলো যে সে যেতে পারছে না, কারণ সেমিস্টার ফাইনালের ডেট পড়ে গেছে। খবরটা জানার পর থেকেই সে মহাবিরক্ত। তার ধারণা এই ধরনের অবিচার তার সাথে বরাবরই হচ্ছে এবং এবারও তার ব্যতিক্রম হলো না। সে ভয়ানক আপসেট। বাসায় ফিরে সবাইকে সে জানালো পরীক্ষার কথা। সবাই শুনলো কিন্তু তাদের কিছুই করেনি, কারণ বাবা মা অফিস থেকে ছুটি নিয়েছেন, বড় ভাইয়া ভাবিও ছুটি নিয়েছেন, বোন হাউস ওয়াইফ, দুলা ভাই ব্যবসায়ী, তাই তাদের কোনো ছুটির দরকার নেই। আর বাচ্চাদের স্কুল কলেজ নিয়ে খুব একটা সমস্যাও নেই, সমস্যা শুধু রক্তিমের। যাই হোক, রক্তিমকে একাই থাকতে হবে, সেটা সে বুঝতেও পারছে। বিকেলে সবাই যখন চলে যায় তখনও তার খুব একটা খারাপ লাগেনি। যাবার আগে তার বোন ঋদ্ধিতা বলে গেছে,
কষ্ট পাস না, আমরা তো চলেই আসবো, মাত্র তো 3 দিনের ব্যাপার।
না না, কষ্ট পাবো কেন? তোমরা তো সারা জীবনই আমাকে ছাড়া ফ্যামিলি ট্যুর করেছো, আগে কষ্ট হতো, এখন আর হয় না।
সারা জীবনই তোমার এই পরীক্ষা, না হলে বন্ধুদের কারো জন্মদিন, না হলে কারো না কারো বিয়ে তো লেগেই আছে। আমরা বা কি করতে পারতাম? প্ল্যানের সময় ঠিকই তো তোকে রাখা হয়, কিন্তু তুই তো শেষ পর্যন্ত একটা না একটা ঝামেলা পাকিয়ে বসিস। এবারও তার ব্যতিক্রম কিছু হয়নি, সব ঠিকঠাক। আর তখনই,
হ্যাঁ আর তখনই আমার পরীক্ষার ঘোষণা এলো, তাই তো?
তাই থাক, একলা থাকার ভিতর আলাদা একটা মজা আছে। কেন মনে নেই একবার তোরা সবাই মিলে নানু বাড়ি গেলি আর আমি যেতে পারলাম না? নেই, মনে নেই?
মনে আছে, সে তো মাত্র একবারের ব্যাপার, আর আমার বেলায় তো প্রতিবারের ঘটনা এটাই, তাই না?
এই তুই না বললি তোর মন খারাপ হয়নি, তাহলে আবার এসব বলছিস কেন?
জানি না।
ভালো করে পরীক্ষা দে আর দরজা জানালা লাগিয়ে রাখবি বাবা, পারলে মোমবাতি কিনে আনিস তো গোটা দিনে। দিনকাল তো ভালো না, আর বিদ্যুতের উপর তো ভরসাই করা যায় না, কখন যে কারেন্ট যায় আর কখন যে আসে কোনোই ঠিক নাই।
ঠিক আছে ঠিক আছে, আর জ্ঞান দিতে হবে না তোকে, এবার যা কেটে পড়। ওই তো গাড়ির হর্ন দিচ্ছে, সবাই মনে হয় উঠে পড়েছে গাড়িতে, যা যা।
যাচ্ছি যাচ্ছি, মনে করিস না আমাকে রেখেই ওরা চলে যাবে। হুম শোন, রাতে কাউকে ডেকে নিয়ে আসিস কিন্তু, একা থাকিস না। আচ্ছা পাশেই তো আদিল আছে না, তোর সাথে তোর খুব ভাব। আর বিলকিস আপা তো সকালে দুপুরে রাতে একবার করে আসবে। তা দুলাভাইটা যে কি না, সেদিন কিন্তু সে কিছুই দেখেনি বুঝলি, আসলে ওর মাথা সমস্যা আছে। রাতে ঘুম না হলে নাকি মানুষের এরকম হয়, সে কিন্তু আসলে কিছুই দেখেনি। হ্যাঁ এটা নিয়ে তুই কিন্তু কোনো চিন্তা চিন্তা করিস না, আবার কোনো সমস্যা হবে না, ভালো থাকিস, যাই রে।
তোকে তো বললামই, আরে যা যা, আমার কোনো সমস্যা হবে না। দুলাভাই এক আর আমি এক, তাছাড়া ভূত প্রেতে আমার কোনো বিশ্বাস নেই, ওসব বাদে কথা। যেখানে যেখানে যাবি ফেসবুকে সব জায়গায় আপলোড দিস।
ঠিক আছে দিবনে, থাক রে গেলাম, ভালো মতো পরীক্ষা দিস কিন্তু।
সবাই চলে যাবার পর সেদিন বিকালে রক্তিম একটা জম বেশ ঘুম দিল। ঘুম থেকে উঠে দেখে সন্ধ্যা হয়ে গেছে, বিলকিস আপা এসে চলে গেছেন। সন্ধ্যা হলেই মানুষের মন কেমন যেন খারাপ লাগে, রক্তিমেরও তাই হল। ঘুম থেকে উঠলে তার এমনটা হয়, মনটা কেমন যেন ভারী হয়ে যায়, কোনো কিছুই তার ভালো লাগে না। রক্তিম ফোন বের করে কন্ট্যাক্ট লিস্ট দেখছে, সোহা মাধবী জুনায়েদ রাফি, না কাউকেই ফোন দিতে ইচ্ছে করছে না তার। হঠাৎ করে আদিলের কথা মনে পড়ল, তারপর আদিলকে সে ফোন দিয়ে বের হয়ে গেল। উদ্দেশ্য মোড়ের দোকান থেকে এক কাপ চা খেয়ে দ্রুত বাসায় চলে আসবে। আদিলের সাথেও তার দেখা হলো, চায়ের দোকানে আদিল অনেক আগেই চলে এসেছে। রক্তিম পৌঁছে দু কাপ চায়ের অর্ডার দিল, তখন আদিল বলল,
কিরে মামা কতক্ষণ, তোর সাথে কথা বলার সাথে সাথেই দুলাল ভাইয়ের দোকানে চলে আসলাম। আয়সা দেখি শালা তুমি নাই। আর বলিস না, বাড়ির সবাই চলে গেছে বেড়াতে, আমি শালা আবার পরীক্ষার ঝামেলায় আটকাই গেলাম, কোনো বাড়ি বেড়াইতে যেতে পারি না। প্রতিবারই কোনো না কোনো সমস্যা হবে।
মেহেদির কোনো খোঁজ খবর জানিস?
না, ওর সাথে কথা হয়েছে তাও ধর দুদিন আগে, কিসের জানি একটা কাজে ও ঢাকার বাইরে। দুলাল ভাই দুটো চা দেন, একটা লাল চা আর একটা দুধ চা।
আমার আবার আজকে একটা কাজ আছে।
কি কাজ?
রুবিনা ফোন করেছিল, ওর নাকি ল্যাপটপ ক্র্যাশ করেছে, সেইটা নিয়ে ঠিক করে দিতে হবে।
তাইলে এক কাজ কর, রুবিনার ল্যাপটপ ঠিক করে বাসায় চলে আয়, রাতে আমার ওখানে থাকিস।
না মামা থাকতে বলিস না, আজকে বোনের বাসায় থাকতে হবে।
তাইলে তো তোর ফোন দিয়ে কোনো লাভ হলো না, রাতে একলা বাসায় থাকাটা খুব কঠিন।
কেন, ভূতের ভয় করিস নাকি?
আরে না, ভূতের ভয় আমি করবো? ধরু শালা,
ধর তুই বাসায় গেলি, তখন রাত বাজে 12টা, তোর রুমে বসে আছিস আর কারেন্ট চলে গেল, তোর খাটের নিচে থেকে তুই ফিস ফিস করে কথা বলার শব্দ পাচ্ছিস, তোর মনে হলো কোনো মেয়ে, বাড়িতে কেউ নেই, মেয়েটা খাটের নিচ থেকে বেরিয়ে আসলো, বাইরে চাঁদের আলো, তোর ভেন্টিলেটার আর থাই গ্লাসের জানালা দিয়ে হালকা মায়াবি আলোই তুই মেয়েটাকে দেখলি। আলো আধারকে ভেতর তুই দেখলি মেয়েটার দাঁত মুখ, দাঁতগুলো লম্বা লম্বা, চুলগুলো এলোমেলো, একটা চোখ দেখা যাচ্ছে, তোর দিকে তাকিয়ে আছে মেয়েটা, বলছে অনেক দিন ধরে আজকের দিনটার অপেক্ষা করছি তোকে, আজ তোকে একলা পেয়েছি।
আরে ওই চুপ চুপ শালা, এমনিতে বাসায় কেউ নেই, আর শালা তুমি ইয়ার্কি মারছো, চুপ কর।
আরে শোন না, তারপর মেয়েটা একটু একটু করে তোর দিকে আগাচ্ছে, তোর অবস্থা তখন ছিঁড়ে দেওয়া কে দেবাছে অবস্থা, আর একটু কাছে আসলে মেয়েটা তোকে ধরে ফেলবে।
আরে আজিব তো কই যাস, বাসায় মেয়েটা অপেক্ষা করছে না?
ভয় লাগছে মামা?
তোকে তো বলেইছি ওসব ভূত প্রেতে আমার বিশ্বাস নেই।
তাইলে ভয় পাচ্ছ যে?
ভয় পাচ্ছি কে বললো? তাড়াতাড়ি বাসায় গিয়ে পড়তে বসাটা জরুরি, পরশু পরীক্ষা।
তুই আবার পরীক্ষা নিয়ে ভাবিস নাকি?
না ভাবলে তো চলে না, থাক জায়গা।
আর একটু থাকতে পারতিস?
না রে যাই।
ঠিক আছে কালকে দেখা হবে, কেমন?
ওকে ভাই, চায়ের দামটা দিয়ে দিস।
কোনো সমস্যা নেই, ফোন করিস, কেমন?
আচ্ছা ঠিক আছে গেলাম।
রক্তিমের আরো একটু সময় থাকার ইচ্ছে হয়েছিল, কিন্তু আদিল এমন সব কথা বলছিল যাতে করে সে আর থাকতেই পারলো না। এমনিতে তার খুব একটা ভয় করে না, কিন্তু গত কয়েকদিন বাসায় যা ঘটে গেছে সেই কথাগুলো মনে হলে আদিলের কথাগুলো একটু উড়িয়েও দিতে পারছে না সে। এমনিতে ভূতের একটা ভয় তার মনের ভিতর তৈরি হয়েই আছে। তারপর দুলাভাই নাকি বাসায় আসার পর থেকে পরপর তিন দিন একটা মেয়েকে দেখেছে, তাও আবার তাদের তিনতলা বাসার জানালার বরাবর হাঁটতে দেখেছে। প্রথমে বাড়ির কেউই বিশ্বাস করেনি, পরে মা যখন বলল তার এই বাসায় উঠবার আগের বছর একটা মেয়ে চারতলার ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছিল, সেই খবরটা মা জানতে পেরেছে বাসায় উঠবার পরেই। মার কাছ থেকে এই কথা শোনবার পর রক্তিমার মনে হয়েছিল হতে পারে সেই মেয়েটার আত্মাই বাসার আশেপাশে ঘোরাঘুরি করছে। আর এত সব ভাবতে ভাবতে বাসায় চলে এলো রক্তিম। এসে দেখলো বেলকিস আপা রান্না করে চলে গেছেন। তারপর রক্তিম পড়তে বসলো। এরপর সব কিছু গুছিয়ে ফেলতেই রাত ১১টা বেজে গেল। আর যখনই রাতের খাবার খেতে বসেছে তখনই তার ফোনটা বেজে উঠল। তার বোন রিদ্দিতা ফোন করেছে, এতক্ষণে ওরা সিলেটে পৌঁছে গেছে।
হ্যালো, হ্যালো,
কি রে ফোন ধরিস না কেন, কি করিস, ঘুমাস?
না রে, ফোন রেখে খেতে এসেছিলাম, যেতে যেতেই কল শেষ হয়ে গিয়েছে। ঘুমাবো কেন, বড়া গুছিয়ে খাচ্ছিলাম। তোরা পৌঁছলি কখন?
সেই কখন 10:30টার দিকে এসে হোটেলে যার যার রুমে উঠলাম ফার্স্টে।
হোটেলে কেন, কুপুদের বাসায় না থাকার কথা ছিল?
ছিল, কিন্তু বাবা বলল বেড়াতে সে কারো বাসায় না যাওয়াই ভালো। আর তোর দুলাভাইও তখন তার এক পার্টনারকে ফোন দিয়ে এই হোটেলে তিনটা রুম নিয়ে নিল।
হুম, ভালো হয়েছে।
তা তুই কি করবি এখন, পড়বি নাকি ঘুমাবি?
দেখি।
দেখি মানে?
দেখি মানে দেখি কি করব, খেয়ে উঠলেই বুঝতে পারবো।
তুই ভালো বুঝিস বাবা কি করতে হবে, হোটেলটা যা সুন্দর, তুই এলে আর অনেক মজা হতো।
কেন, তোরা কি কম মজা করছিস?
তুই এরকম খেপে খেপে কথা বলছিস কেন বলতো?
তাই নাকি?
হ্যাঁ তাই।
বাদ দে, কাল কোথায় কোথায় যাবি?
এই তো আশেপাশেই বিছানাকান্দি নামের একটা জায়গা আছে নাকি, ওখানে যাব।
জায়গাটা সুন্দর শুনেছি অনেকের কাছে।
হ্যাঁ, আর সব সময়ই নাকি শুটিং লেগে থাকে, কেউ না কেউ ঢাকা থেকে এখানে প্রায় প্রত্যেক দিনই শুটিং করতে আসে।
ভালো, দেখিস তোরা আবার কোনো অ্যাক্টিং ট্যাক্টিং করে ফেলিস না।
করলে করব, তোর কি?
না আমার কিছু না, তোরা এক একটা দেখতে যা।
এ নাটক সিনেমায় কাজ করা কারোর চেয়ে কম কিসে আমরা?
তোরা তো এক একজন জন্ম থেকেই নায়ক নায়িকা ভিলেন।
তো যত সব আজ কবি কথাবার্তা সব থাক রে, সবাই মিলে নিচে খেতে যাবো।
যা।
ও জানালা দরজা ঠিকঠাক লাগিয়েছিস তো?
হুম।
একা একা খারাপ লাগছে ভাই?
না।
ভয় পাচ্ছিস নাকি রে?
না।
মোমবাতি কিনে এনেছিলি?
ভুলে গেছি।
তোর ভোলা মন দেখে কিন্তু বারবার করে বললাম আমি, ঠিক আছে এখন আর মোমবাতি কিনতে নিচে যেতে হবে না, এতক্ষণ লোডশেডিং হয়নি, এত রাতে আশা করি নিশ্চয়ই ঝামেলা করবে না।
তুই খেতে যা, আমি যা করার করব, ঠিক আছে? আমার খাওয়া শেষ, ভালো থাক, রাখলাম।
ওকে ওকে, টেক কেয়ার, বাই, গুড নাইট।
রক্তিম ফোন রেখে হাত ধুয়ে নিজের ঘরে যায়, তারপর আগে দেখে নেয় সবকিছু ঠিকঠাক আছে কিনা। একবার ভাবে আদিলকে একবার ফোন দেবে কিনা, নীলুর কথাও খুব মনে পড়ে। কয়েকদিন আগে ব্রেকআপটা না নিলেই পারত, খামাকা ব্রেকআপ করলো এতদিনের সম্পর্কে, কিন্তু রক্তিম ব্রেকআপ নিতে চাইনি। কিন্তু নীলুর আচরণ দিন দিন অসহ্য রকমের হয়ে উঠছিল। আর কত, প্রত্যেক দিন রাতেই রইতি, আর এত বন্ধু বান্ধব, নীলুর জীবনে তার অস্তিত্বই ছিল না। সুতরাং কি আর করা, ব্রেকআপ। এতে করে নীলুই সব থেকে ভালো আছে, বন্ধু বান্ধবের সাথে ঘোরাঘুরি আড্ডা হ্যাং আউট বেড়েই গেছে। আরো আগে জানলে আদিলটা আজকে বাসায় এসেছিল, একটা ছোটখাটো পার্টিও করা যেত। এসব ভাবতে ভাবতে রক্তিম কম্পিউটারে বসে, তারপর এনিগমার একটা গান শেখে। গান গান শুনতে শুনতে হাতের গা এগিয়ে দেয়। কখন যে সে ঘুমিয়ে পড়েছে টেরও পায় না। তার ঘুম ভাঙে ফোনের রিং বাজার শব্দে। ফোন করেছে আদিল, আর ঘড়িতে তখন রাত 1:25।
কিরে এত রাতে ফোন করেছিস কেন?
তুই কি ঘুম?
না, এই তো।
না এই তো কি, শোন এক কাজ কর, বাসা থেকে বের হয়ে সোজা বেড়িবাজের যেখানে আমরা আড্ডা দিই সেখানে চলে আয়।
ও এত রাতে ওখানে কি?
কারণ সি মামা, আজকে তো আর নিষেধ করার কেউ নেই, কেউ জানবেও না, চলে আয়, মজা পাবি।
না রে, এত রাতে ওখানে যাওয়াটা নিরাপদ না, তাছাড়া আমার পরীক্ষা পড়ছু।
সেটাকে কবিরের জমজমাট ব্যবসা, এক রাত থাকা মানে সারা মাসের টাকা ইনকাম। বাই।
এই ভয়টাই পাচ্ছিলাম, মোমবাতিও তো নেই, শুয়ে শুয়ে এই অন্ধকারে কি করব? এখন তার ঘুমও আসে না। আবির একটা হারামজাদা, মোবাইলটা রাখলাম কোথায়? চাষালা, এবার কাঠের টুকরো তোলা, কোথায় যে কি রাখি তার কোনো ঠিক নেই। এটা কিসের চাল? বাইরে জ্যোৎস্না, গাছের দল না তো, এটা তো মানুষের মতো। চলো আব্দুলের বাচ্চা, কি করে বানিয়ে বানিয়ে একটা মেয়েকে আমার খাটের নিচে পাঠিয়ে দিল, আর সারা দুলাভাইও যে প্রত্যেক একটা মেয়েকে প্রতি রাতে দেখা শুরু করলো, যত সব পাগল। আমি এসব ভাবছি কেন, আমার কি ভয় লাগছে? না না, আমি ভয় পাবার ছেলেই না, কিন্তু ক্লাসের বাইরে ওইটা কার হাত? গাছের ডাল, এত বড় বাড়ি, কোথায় যে কি আছে কে জানে। হতেও পারে সে মেয়েটা যে আত্মহত্যা করেছিল, যার কথা মা বলেছিল, সে আসতেও পারে প্রতি রাতে, তা হবে কেন? এত বাতাস কেন? ধুর, ফোন যেখানেই থাক না কেন, আমি যাই, আদিল যেখানে যেতে বলেছে সেখানেই যাই, তাও তো রাতটা কাটিয়ে আসা যাবে।
কোন রকম দরজায় তালা লাগিয়ে রক্তিম বাসার নিচে নামে, তারপর মোড়ের ওপর আসে। মানুষের একলা ঘরে ভয় লাগলে সে রাস্তায় চলে আসে, কারণ রাস্তায় কোনো মানুষ না থাকলেও এই শহরের ব্যস্ততার জন্য মাঝে মাঝে কোনো না কোনো দ্রুতগতির গাড়ি চলে যায়, আর প্রতিটা মহল্লার নাইটগার্ডরা তো থাকে, তাই ফাঁকা বাসার চাইতে জনমানবহীন রাস্তাই অনেক নিরাপদ। সেখানে রাতের মানুষের জীবনই অন্যরকম, আর রাস্তাটা ট্রাক ড্রাইভার আর রিক্সা চালকদের। রাতে অনেক নারীও রাস্তা সেজে গুজে থাকে, যাদের ঘর নেই তাদের শরীরের আশ্রয় হয় এরাই। প্রত্যেকে এই সময় ভাবতে ভাবতে রাস্তায় হাঁটতে থাকে। আনসার ক্যাম্পের কাছেই তাদের বাড়ি, সেখান থেকে হেঁটে সে মিরপুর 8 নম্বরের দিকে আসতে থাকে। তার উদ্দেশ্য বেড়িবাঁধ, যেখানে আদিল আছে সেখানে যাওয়া। একটা খালি রিক্সা দেখে সে ডাক দেয়, সেটা আর কারো নয়, ভুট্টু বর্মনের। ভুট্টু বর্মন ঢাকায় এসেছে বছর পাঁচে, থাকে মিরপুর বড়কুঠি এলাকায়। আর ঘরের পাশেই কবরস্থান, বুদ্ধিজীবী কবরস্থান। ভুট্টু এসে বোঝে টোঝে না, সে প্রতি সন্ধ্যায় বের হয় রিক্সা নিয়ে। মাজারে থাকতে তার খুব ভালো লাগে, সেখানেই সে কাটিয়ে দেয় রাত দশটা পর্যন্ত। তার পেটে পড়ে বাংলার চুয়ানি আর কয়েকদম গাজার ধোয়া, আর সেই মত্ততায় সে রিক্সা চালায় সারা রাত। তবে সে যাতে মাতাল তারই ঠিক, তাই যাত্রীদের সাথে ওলট পালট কিচ্ছু করে না। যখন একা থাকে তখন সে কথা কয় কুলসুমের সাথে। রক্তিম ডাকার আগে ভুট্টু কুলসুমের সাথে কথা বলতে বলতে আসছিল। ভুট্টুর কাছে কুলসুম এক রহস্যের নাম, কখন কুলসুম আসে কখন যায় তার কোনো ঠিক ঠিকানা নেই।
আপনি যে এত রাইতে আমার নিয়ে রাস্তায় বাই হন, মাইনষে জানতে পারলে কি কবে বলেন?
তোর খালি আসবো কি কথা, এই ঢা শহরকে দিনাজপুরের গেরাম নাকি রে? এইখানে কত কিছু মানুষ রাস্তার মধ্যে খারা করে, সারা আমি তো তোর লেগে খালি বুঝাবার আছে।
তাও আমার জল লাগে।
কিসের ডর? রাত খাওয়ানোর ডর?
না,
মোহনের কথা ধৈরা ফালাইছে তোর। কে মাতারে শুনলি না? দাঁত বুঝলা কি শুনে? আসলে দুইটা দাঁত, এক হইল নারী জাত আর এক হইল পুরুষ। তুই নারী আর আমি পুরুষ, এর বাইরে আর কোনো জাত নাই, থাকলেও আমি মানি না।
আবার আপনি এই একই কথা কইতেছেন, কত কইরা আপনারে কইলাম এইসব কথা মানুষে জানলে আপনার খারাপ ছাড়া ভালো করব না। আপনি আমার কথার কোনো দামই দিলেন না।
হরে কুসুম, ভুল করছিলাম, আর এই ভুলের মাসুল দিতেছি প্রত্যেক রাইতে।
আপনি কোন এই পৃথিবীতে এত মাইয়া মানুষ থাকলো কিন্তু আপনার কাউরে মনে না ধইরা আমারে ধরল, তা কি কারণ?
সেই কারণ তুই কেন সব সময় জানবার চাস? একবার কই শোনস, আবার দিগা তাও কই, কিন্তু
ভুট্টু বর্মন আর কুসুমের কাহিনীটা বড়ই মর্মবিদারক। দিনাজপুর জেলার এক প্রত্যন্ত গ্রামে তাদের আবাস ছিল একসময়। ভুট্টু বর্মন মাঠে কাজ করত, সেই কাজের সুবাদেই সে একবার নীলফামারি যায়। সেখানে যে বাড়িতে কাজ করত সে বাড়ির মেয়ে এই কুসুম। তারপর কয়েকদিনে বাড়িতে থাকার পর খুব ভাব হয়ে যায় ভুট্টু বর্মন আর কুসুমের। পরে জানাজানি হবার ভয় একটু কাজ ফেলে চলে আসে দিনাজপুরে, কিন্তু তার মন টেকে না। সে আবার যায় নীলফামারি সেই গ্রামে, গিয়ে দেখে কুসুমের বিয়ের আয়োজন চলছে। আর এদিকে কুসুম জানতে পারে ভুট্টু এসেছে, সে বিয়ের আসর থেকে উঠে চলে আসে ভুট্টুর সাথে। ভুট্টু তাকে এভাবে নিয়ে যেতে চায় না, কারণ হিসেবে বলে তাদের আলাদা ধর্ম আলাদা আচার অনুষ্ঠান, কিন্তু কুসুম কিছুতেই মানে না। আবার ভুট্টু যেহেতু তাকে নিয়ে আসবে না তাই সে একাই রওনা দেয়। কিন্তু সে আর বাড়ি ফেরে না, চলে আসে রংপুরে, সেখান থেকে কাজের খোঁজে ঢাকায়। তারপর ভুট্টু বছর চারেক পরে ঢাকায় আসে। হঠাৎ একদিন রাতের বেলায় কুসুমের মতো একজনকে দেখে ভুট্টু, কিন্তু সে শুধু হতাশই হয়, লজ্জায় সামনে দাঁড়াতে পারে না কুসুমের। যে মেয়েটা তাকে ভালোবেসে বাড়ি থেকে পালিয়েছিল সেই মেয়েটা এখন শরীর পেটে আহার যোগায়। ভাবতে পারে না ভুট্টু। কুসুম ভুট্টুকে দেখে লজ্জায় তার মাথা কাটা দেয়। সে আর কিছু বুঝে উঠতে না পেরে তার ব্যর্থ প্রেম ও পরবর্তী জীবনে প্রতারণার শোধ নেয় বিষ খেয়ে আত্মহত্যা করে। ভুট্টু তারপর থেকে অস্বাভাবিক হয়ে ওঠে।
এই মামা যাবেন? কার সাথে কথা বলেন আপনি?
কই কার সাথে না মামা, এই এমনিতেই একা একা আর কি, কই যাইবেন?
এই তো সামনেই, একা একা কথা বলো। আজিব তো
আছেন? আজিবের কিছু নাই মামা, আমরা সবাই হইলাম আজিব।
আমার ভাই জান রে কয় নায়র নিতে বইলা তোরা কে যাস কে যাস
কি নাম মামা হে আমার নামার গানের তোমার হে ভুট্টু কি মামা ভুট্টু ভুট্টু বর্মন এত রাতে রিক্সা চালান কোনো সমস্যা হয় না
কিসের সমস্যা এগুলো সমস্যা পেট হইল বড় সমস্যা মামা পেটের লাগা ইদাস গ্রাম থুইয়া ঢাকা শহরে আইছি এর থেকে বড় সমস্যা কি হইব কন
তা ঠিক কিন্তু রাতের বেলায় কেন দিনের বেলায় রিক্সা চালাবা আর রাতের বেলায় শান্তির ঘুম
রাতের বেলায় ভাড়া বেশি মামা ব্যায়াম যত নাই আরামে চালান যায় আর দিনের বেলায় এক জায়গা থেকে আরেক জায়গা যাইতেই মনে করেন এক ঘন্টা দুই ঘন্টা লাগে ভাড়া কিন্তু বেশি পাওয়া যায় না ওই একই জ্যাম থাকলেও যা জ্যাম না থাকলেও তাই
এই ডাইনে যাও ডাইনে
মামা আপনি কই যাইবেন এটা কইলেই তো আমি আপনার নিয়ে যাইতে পারি এই এলাকায় রিক্সা চলাই তাও ধরেন যা এক বছর ঢাকা শহরে আইসাই এই এলাকায় রিক্সা চালাই
এত এলাকা থাকতে এই এলাকায় কেন
আরে মামা গাছতলিতে নাই মাইতে এইখান থেকে আই রিক্সা লয় সবাই
ও হ্যাঁ তাও তো ঠিক এই বাধু এখানে রাখো হ্যাঁ 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 এখানে এখানে এই তো এই নাও টাকা আরেকটা কথা ঘন্টায় তুমি কত নাও
তার তো মামা কোনো ঠিক ঠিকানা নেই এই ধরেন যে এক এক সময় এক এক রকম আর কি
এখন কত চাও
আপনার যা মনে লয় দিয়েন
আচ্ছা ঠিক আছে তুমি এখানে থাকো আমি ঘন্টাখানেকের মধ্যেই চলে আসব ঠিক আছে
এত রাইতে আপনার কি কাম কোন তো মামা
ওসব তুমি বুঝবা না তোমাকে এখানে থাকতে কইছি তুমি থাকো আমি আসছি
ঠিক আছে মামা আমি আসি
প্রেজেন্স কুয়াশায় আছেন আপনি শারমিনের সঙ্গে আর শুনছেন এবিসি রেডিও ফ্রম 89.2 এবং এতক্ষণ শুনলেন আজকের আমাদের কাহিনীর মূল কাহিনীর প্রথম পর্ব এই পর্বে আমরা যাদেরকে দেখতে পাচ্ছি তারা হচ্ছে রক্তিম ঋদ্ধিতা আদিল ভুট্টু বর্মন এবং কুলসুম এক অদ্ভুত কাহিনী শুরুতে দেখেছি যে রক্তিম তার বোন বোনের স্বামী এবং পরিবারের সঙ্গে বেড়াতে যেতে কক্সবাজারে কিন্তু তার পরীক্ষা তরীক্ষা থাকার কারণে বিভিন্ন সময়ের মতন এবারও তার যাওয়া হয় না এবং খালি বাড়িতে সে একা এবং সে বাড়িতে তার দুলা হয় অর্থাৎ ঋদ্ধিতার স্বামী নাকি একটি মেয়েকে ঘোরাফেরা করতে দেখে এবং শোনা গেছে কোন একটি মেয়ে নাকি এ বাড়িতে একসময় আত্মহত্যা করেছিল যে কারণে সে একা বাড়িতে থাকতে চায় না এবং তার বোনও তাকে মানা করে থাকতে রাতে একা তার বোন ঋদ্ধিতা যাওয়ার আগে তিনি বলে যায় যে রাতে যেন রক্তিম কাউকে সঙ্গে নিয়ে থাকে তো তার বন্ধু আদিলকে সে যখন তার বাড়িতে আসতে বলে আদিল তাকে ঠাট্টা করে অনেক ভয় টয় দেখায় এবং এক পর্যায়ে আদিল চলে যায় রক্তিম বাড়ি ফিরে আসে আদিলের সঙ্গে তার ফোনে কথা আদিল তাকে এক জায়গায় রাতের বেলায় আড্ডা হয় সেখানে যেতে তাকে ইনভাইটও করে কিন্তু রক্তিম যেতে চায় না খালি বাড়ি ফেলে কিন্তু রক্তিমকে একটা পর্যায়ে বাড়ি ছাড়তেই হয় কারণ তার বাড়ির যখন ইলেকট্রিসিটি চলে যায় তখন আর সে কোনোভাবেই বাড়িতে একা থাকতে চায় না তো রাস্তায় বেরিয়ে যখন সে রিক্সা করতে যায় ভুট্টু বর্মন নামে এক রিক্সাওয়ালার সঙ্গে তার দেখা মানে সেই রিক্সাতেই সেই তার গন্তব্যের দিকে যেতে চায় এবং ভুট্টু বর্মন এক অদ্ভুত চরিত্রের লোক আমরা দেখেছি তার জীবনের অতীতের এক কাহিনীতে কুলসুম নামে তার এক প্রেমিকা ছিল যেখানে শোনা যায় আত্মহত্যা করেছে কিন্তু কুলসুমকে এখনো দেখতে পায় ভুট্টু বর্মন কি করে দেখতে পায় কেন দেখতে পায় আমরা কিন্তু কিছুই জানি না কোন কাহিনীর সঙ্গে কি আসলে আছে কিছুই আমরা জানি না এখনো কাহিনী রহস্যের জটের মধ্যে আমরা আছি এই পর্বে দেখি কি হয় তারপরে হয়তো আমরা অনেক কিছুই জানতে পারবো সঙ্গেই থাকবেন চলে যাচ্ছি পরের পর্বে এখন চলবে পরের পর্ব তারপর আবারও ফিরে আসছি আপনি আছেন এয়ারটেল প্রেজেন্স কুয়াশে আর সাথে আছি শামি
Thank you.
ভর্তু প্যাসেঞ্জার নামানোর পর একটা ঝোপের আড়ালে চলে যায়। ফিরে আসতেই দেখে তার রিক্সায় কুলসুম বসা। কুলসুম আজকে পড়েছে হালকা রঙের একটা শাড়ি। আধো আলো অন্ধকারে ভর্তু তাকে দেখে হাসে।
আপনার
হাসির মধ্যে রহস্য আছে মনে হয়। আজ রাইতে যা যা ঘটবো তার ব্যাপার কিছুই আপনি ঘটাইতেছেন, এইটা মনে হয় ডর লাগে।
আজ রাইতে কি হইব রে কুলসুম?
আমার হাসেন রে,
এমনিতে হাসি পাই তোর কথা শুন না, আমার খালি হাসি পা।
শোনেন, এই যে ছেলেটা আপনার রিক্সায় উঠা এখানে আইলো, হ্যাঁ কিন্তু এরকম একটা ঘটনার সাক্ষী হইবার যাইতেছে।
সে আসলে একটা পাগল, আওয়াল এত রাইতে বন্ধু বান্ধবের লাগে আড্ডা দেওয়ানোর লাগা এত দুষ্টই লাগে। হ্যাঁ আবার কি দেখবো, সবাই মিলে মৌজ মাস্তি করবো, কইরে আবার এইখানে চলে আসবো। আমি তো আর এমনি আর যেখান থেকে তুলছিলাম সেইখানে রেখা সব কিছুতে তোর এত সন্দেহ থাকা ভালো না রে কুলসুম বিবি।
তা আপনি যাই কর না কেন, এত রাইতে খারাপ উদ্দেশ্য সারা কেউ কাউরে নদী পারে ডাকে না।
ও সব নিয়ে তোমারে ভাবতে হবে না, তুমি চুপচাপ আমার পাশে বসে থাকো।
কুলসুমকে চুপ করে থাকতে বলে ভুতো রিক্সার উপরে উঠে বসে। সে মনে করে কুলসুম তার পাশেই বসে আছে। কুলসুম গল্প করছে, তাদের সেই প্রথম দেখা থেকে শুরু হয় সেই গল্প। ভুতো উদাস মনে গল্প শুনতে থাকে। প্রতি রাতে তার এই একটা কাজ, কুলসুমের গল্প শোনা। ভুতোকে অনেকেই বলেছে কুলসুম বলে পৃথিবীতে তার আর কেউ নেই, ভুতোও জানে। কিন্তু এই গভীর রাতে কুলসুম আছে এই কথা ভাবতে তার খুব ভালো লাগে। আসলে মানুষ মরে গেলেও তাদের স্মৃতি কখনো মরে না, সেই স্মৃতি নিয়েই বেঁচে থাকা মানুষগুলো বাঁচতে চায়। তাই বেঁচে যাওয়া মানুষের সাথে সাথে মৃত মানুষের একটা জীবন গড়ে ওঠে। সেই মৃত মানুষের জীবন যাপনকে অনেকে অশরীরী বলে ভুল করে। এদিকে ভুতটাকে বাঁধের উপর দাঁড় করিয়ে রেখে রতিম আদিলের খোঁজে যায়।
এত রাতে হারামজাদা আদিল যে কেন এখানে ডেকে আনলো কিছুই বুঝতে পারছি না। এদিকে তো কোনো লোকজনই নাই, এই বিরান এলাকায় আসার কি কারণ থাকতে পারে আদিলের? আবার মোবাইলটাও আনলাম না, ভুল পথে চলে এলাম না তো আবার। কে জানে কপালে আজ কি আছে, এর চেয়ে ঘরে চোখ বন্ধ করে থেকে গেলেই ভালো হতো। ধুর, শীতও লাগছে দেখছি। আদিল, আদিল, এ আদিল! না, কোনো সারা শব্দ তো পাচ্ছি না। এই তো এই ডঙ্গে তো আমরা এসে চা খেয়েছি, দোকান তো দেখছি বন্ধ। এই যে মামা, মামা দোকান খোলেন, মামা, এ মামা! ঘুমিয়েই পড়েছে মনে হয়। আদিল, আদিল, আদিল! হাসছেন কেন বলুন, হাসছেন কেন? আমি তুমি শালা আমাকে ভিতরে একটা জায়গায় নিয়ে এসে আবার মজা নিচ্ছ?
কি করব বল, এই একটু মজা করার জন্য তোকে এখানে ডেকে আনলাম।
এখানে কি, আমাকে খুলে বল।
না এমনিতেই কিছু না, মনে হলো আজ দুই বন্ধু শহরের বাইরে নির্জন কোন স্থানে রাত কাটাবো, তাই প্রথমে তোর বাসায় থাকতে রাজি হইনি।
ওই ল্যাপটপ ঠিক করার কথা তাহলে মিথ্যা কথা ছিল?
হুম ছিল। শোনো, এখানে এক রাত পাহারা দেয়া মানে এক রাতেই কয়েক হাজার টাকা উপার্জন।
কিভাবে?
এই ধর সামনে নদী, যদিও খুব একটা জল নেই, তবু এই নদী দিয়েই শহরে বিভিন্ন ধরনের ট্রাক আমদানি হয়। অনেক সময় অস্ত্রের চোরা চালানো এদিক দিয়ে হয়,
তাই নাকি?
হ্যাঁ বাবা, এখন দেখছিস কোনো লোকজন নাই,
কিন্তু অনেকেই আছে বুঝলি, সবাই যার যার মতো গাছ হাঁটা দিয়ে শিকারের অপেক্ষা। কে শিকার? কোন শিকার? ধর এই আমি তুইও ওদের শিকার হতে পারি, আবার ওরাও আমাদের শিকার হতে পারে, খেলাটা মজার না?
আমার কেমন জানি লাগছে খুব একটা ভালো হবে বলে মনে হচ্ছে না। তুই খামাখায় আমাকে এখানে ডেকে নিয়ে এলি।
না রে, তোকে কেন খামাখা ডেকে নিয়ে আসবো?
কি হলো, থেমে গেলি কেন?
দেখ তো ওইগুলো কি শেয়াল নাকি?
আমি দেখতে পাচ্ছিস না, ওই যে আরো সামনে তাকা, শেয়াল। সাঁতার কাছে শেয়াল আছে তা তো জানতাম না,
আরো কত কিছু যে আছে সেটাও তো জানি। সে শুধু শেয়াল না, আরো অনেক অনেক কিছুই দেখা যায়।
আরে তুই থাম, শেয়ালগুলো করছে কি এখানে, কে জানো?
হঠাৎ শেয়াল নিয়ে এত আগ্রহ হলো কেন তোর?
আরে দেখ দেখ, শেয়ালগুলো কি একটা টানার চেষ্টা করছে, কিন্তু মনে হচ্ছে টেনে তুলতে পারছে না।
তাই
তাই তো মনে হচ্ছে। এই কি সামনে গিয়ে দেখবো না?
না না, তার দরকার নাই, কিছু একটা হবে। চল চল এদিকে এদিকে আয়।
কই যাব বল?
তোর জানার দরকার নেই, তুই শুধু আমার সাথে সাথে আয়। যেখানে নিয়ে যাবার সেখানে তোকে আমিই নিয়ে যাব, কেমন?
ঠিক আছে নিয়ে যা।
এই তো আর একটু, এদিকে রাত হলেই মজলিস বসে, গানের আর তোরার মজলিস। এটা একটা আলাদা নগরী বুঝলি, সবই আছে, কিন্তু রাত শেষ হয়ে গেলেই এই নগরী শেষ হয়ে যায়। শুনতে পাচ্ছিস? আরে মনোযোগ দিয়ে শোন। ওই যে,
হ্যাঁ পাচ্ছি, সবার কোলাহলের মতো আমার কেউ যেন গান গাইছে এরকম।
তাড়াতাড়ি পাতালা, মজলিস শুরু হয়ে গেছে তাও ঘন্টা দুই আগে। এখন কত বাজে জানিস?
কিভাবে জানবো, তাড়াতাড়ি করে আসতে গিয়ে ফোন রেখে চলে এসেছি। ভাবছি ট্রাউজারের পকেটে কিছু টাকা ছিল, না হলে তো সমস্যায় পড়ে যেত।
আমাকে ফোন করলি কি করে?
থাকে না রাস্তায় কত মানুষ তো থাকে, তাদের একজনের কাছ থেকে ফোন নিয়ে ফোন করলাম। এত রাতে কেউ কি আর ফোন চাইলে দিতে চায়?
চায় না,
তাও আমাকে দিল, তাই তোকে ফোন করতে পারলাম।
তোর ভাগ্য ভালো, আমাকে ফোন না করলে আজকে তোর কি হতো? এই বেড়ি বাঁধের এখানে আসার পর আমি নিজেকে খুঁজে পেয়েছি।
নিম্নবৃত্ত আর স্মাগলারদের কাছে কোহিনুরের এই মজলিশ বেশ বিখ্যাত। রাত হলে তাদের এখানে চলে আসে চাই চাই, এখানেই চাইলে বিভিন্ন মাদক দ্রব্য বেচা কেনা, অস্ত্র চালানো মাঝে মাঝে এখান থেকেই ঢাকায় ঢোকে। অতিথিদের সেবা করার জন্য কোহিনুরের মেয়েদের সুনাম আছে। আদিলের পিছু পিছু রক্তি মজলিশে ঢোকে, তারপর কোহিনুরের গান শুনে তার মেয়েদের সেবা নেয়, আর এদিকে আদিল নেশায় বুধ হয়ে যায়। আর তখনই লোকটা খেয়াল করে আদিলের সাথে একটা মেয়ের নিবিড় আলাপ। দেখি রক্তিমের মনে হয় তারা অনেক দিনের পরিচিত। তারপর রক্তিম আদিলকে বলে,
আমি একটু বাইরে যাবো।
এই জমজমাট আসর ছেড়ে তুই বাইরে যাবি?
কেমন ঘুমট লাগছে।
কোথায় ঘুমট, খোলা আকাশ, উঠোনের মাঝখানে বসে পার্টি দিচ্ছে, আর বলছিস ঘুমট
লাগছে।
প্রথম প্রথম এমন হয়, এখানে কেউ কিছু নিস তাই এরকম মনে হচ্ছে। এই দীপ,
এখানে তো অনেকদিন যাওয়া আসে না, থাক কাউকে ডাকতে হবে না।
কেন এখানে কিছু একটু সেবা যত্ন নিবি,
যাবো আর আসবো, তুই থাক আমি আসছি।
বলেই রক্তি বের হয়ে হাঁটতে থাকে, ধীরে ধীরে মজলিসের শব্দ কমে আসতে থাকে। ওদিকে ভুতটা অনেকক্ষণ হয়ে গেছে দেখে আপন মনেই কুলসুমের সাথে কথা বলতে বলতে রক্তিমের খোঁজ করে। তারপর হাঁটতে হাঁটতে চলে আসে
নদীর ধার বরাবর জঙ্গলের কাছে। এসে দেখে কয়েকটা শেয়াল টানার চেষ্টা, আর সকলটি শেয়াল ঘুরে ঘুরে চক্রাকারে ঘুরছে। দুটো এগিয়ে যেতে দেখে শেয়ালগুলো একটা সাদা কাপড় টানছে। আধো আলো আধো অন্ধকারে সাদা কাপড়টাকে ঠিক ঠিক সাদা মনে হচ্ছে, ধোঁয়াতে ধোঁয়াতে লাগছে। কুকুরটা একবার সাহস করে আগায়, আবার পেঁচায়, একবার আগায় আবার পেঁচায়। এভাবে একটু চলার পর ভুট্টো দেখতে পেল শেয়ালগুলো আসলে একটা মানুষের শরীর টানছে, মৃত মানুষের শরীর। তাতে ভুট্টো এগিয়ে গেল।
এইদিকে তো দেখি জংলা হয়ে আছে, আগাইলে কিন্তু নদী, ওইগুলো খেয়াল না কুসুম, ওইটা লিদি খেয়াল দেখে ধরাইতে তো ধরা, কিন্তু শেয়াল গুলি এরম করে কে কি জানি টানার চেষ্টা করে। পলিথিন, না না পলিথিন একটা শব্দ হয়, পলিথিন কাপড়, হ্যাঁ কাপড় নেই, কিন্তু শেয়াল কাপড় টানতো সেকেন্ডে। দেখি কি লাহাম লাগে, কাপড় ডাইভার সাদা মনে হইতেছে রে উমা, আমি দেখতেছি শেয়াল নাকি ভূত দেখা ভালো লাগছি। কুসুম কুসুম আগে দেখি শেয়াল গুলা আসলে কি করবো, আহারে মুই যাও শান্তি নাই রে, ওখানে আমি কি করু, ভালো করে না ফোন করবার পারি না যে আশেপাশে কোনো কবরস্থান আছে মনে হয়, কাপড়টা পেঁচে হাতে আহারে এই একদিন আমার মহিলাতে চুরিব
আগে কেন বুঝি না
কাঁদতে থাকে ভুট্টো। এদিকে রক্তিম হাঁটতে হাঁটতে চলে আসে ভুট্টোর কাছাকাছি, এসে এসে শুনতে পায় কান্নার শব্দ। একটু আগে যেখানে সে শিয়ালদের লাফালাফি দেখে গেছে সেখান থেকে এখন কান্নার শব্দ পেয়ে রক্তিম প্রথমে অপ্রস্তুত হয়ে যায়, তারপর কান্নার সুর শুনে কাছাকাছি চলে আসতে থাকে। ভয়ে ভয়ে পা ফেলে, মাঝে মাঝে ভাবে ফিরে যাবে, আবার ভাবে দেখেই যায় না কি হয়।
চলছে এয়ারটেল প্রেজেন্স কুয়াশা। রাতকে শুনছি এক অদ্ভুত কাহিনী, এবং এই কাহিনীতে পুরো একটি রাতের কাহিনী আমরা শুনতে পাচ্ছি। আমরা যেখানে প্রথম পর্ব শেষ করেছিলাম, তারপরে যেখান থেকে আমরা দ্বিতীয় পর্বে চলে গেছি, সেখানে আমরা দেখেছি রক্তিম সেই ভূত বর্মন অর্থাৎ রিক্সাওয়ালাকে নিয়ে চলে গেছে সেই আসরে বা মজলিশে, যার নাম হচ্ছে কোহিনুরের মজলিশ, যেখানে আদিল তাকে যেতে বলেছিল। এবং আদিল তাকে পথে যখন সে নেমে সে মজলিশের কাছে দাঁড়িয়ে থাকে, খুঁজতে থাকে আদিলকে, আদিল তাকে একসময় এসে ভয়ও দেখে এবং তাকে সে মজলিশে নিয়ে যায়। এবং যেতে যেতে পরে যেখানে চোরা কারবারিতে রাস্তা না, এখানে অনেক কিছুই ঘটে। এর ফাঁকে হঠাৎ রক্তিম দেখতে পায় যে একদল শিয়াল কিছু একটা টেনে নিয়ে যাচ্ছে, কিন্তু সে কিছুই বুঝতে পারে না। তারপর সে এক পর্যায়ে সেই মজলিস থেকে বের হয়ে আসে আদিলকে ফেলে রেখে, কারণ আদিল নেশা একেবারে বুধ হয়ে থাকে সে কারণে। আর এইদিকে আমরা দেখেছি যে ভূত বর্মন সে অনবরত কথা বলেই চলেছে তার সেই প্রেমিকা কুসুম, যে কিনা আসলে জীবিত নেই, তার অস্তিত্ব আছে শুধুই ভূত বর্মনের কল্পনা, এবং সেই কল্পনায় তার সঙ্গে কথা বলে। এবং একটা পর্যায়ে ভূত বর্মন আবিষ্কার করে সেই শেয়ালের দলটি জিনিসটি টেনে নিয়ে যাচ্ছে, সেটি একটি মৃত মানুষের দেহ, বড় বড় চুল, কিন্তু সে কিছুই এখন পর্যন্ত আমরা ডিটেল জানতে পারিনি। কিন্তু ভূত বর্মন কুসুমের মর্মান্তিক সে করুণ অবস্থার কথা মনে করে কাঁদতে থাকে। আর এদিকে রক্তিম বের হয়ে সে কান্নার শব্দ শুনতে পায় এবং সে এগোতে থাকে এবং জানতে চায় যে এত রাতে কে কাঁদছে। আর এরপরে কি হবে আমরা কিছুই জানি না, এই রাতের কাহিনী কতক্ষণ চলবে তাও আমরা জানি না, এবং কতক্ষণ ধরে রক্তিম খুঁজে বেড়াবে কে আছে কে কাঁদছে সবকিছু আমরা জানবো শেষ পর্বে, অর্থাৎ এখন যে পর্বটি শুরু। আপনি আছেন এয়ারটেল প্রেজেন্স কুয়াশা, কিন্তু শেষ পর্বে যাবার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি এয়ারটেলে 23 টাকা রিচার্জ দিয়ে 75 মিনিট টকটাইম এয়ারটেলে, 80টি SMS আর 23 MB ইন্টারনেট। তো ফিরে আসবো শেষ পর্ব শেষ করে, তারপরে এয়ারটেল প্রেজেন্স কুয়াশা, আর সাথে আছেন রাজ্যের শর্মিন, সঙ্গে থাকবেন।
কান্নার শব্দ না, তাই তো কান্নারই শব্দ। এখানে তো একটু আগে কতগুলো শেয়াল দেখে গেলাম, এখন আবার এখানেই মানুষের কান্নার শব্দ। ব্যাপারটা সুবিধার মনে হচ্ছে না, চিন্তা যে কি না দেখি তো কোথা থেকে সুর আসছে। এই তো আর একটু এই বনটা সরালে পেয়ে যাব। হ্যাঁ, এই কাঁচবনের এই পাক দিয়ে, হ্যাঁ দেখি এ তো ভুট্টু, সে রিক্সা চালক, তার কোলে সাদা কাপড়ে মোড়া ওটা কি কোন লাশ নাকি? আপনি এই ভুট্টু বর্মন, আপনি এখানে এখানেই বনের ভেতরে একটা লাশের পাশে বসে কাঁদছেন কেন?
আরে ভাই আপনারে ঘুরতে ঘুরতে এইখানে আইসা দেখি বেলাগুলার খেয়াল এই লাশটারে টাইসা নিয়ে যাইতাছে,
তা বুঝলাম, কিন্তু আপনি কাঁদছেন কেন? ভয়ে এর সাথে আপনার মরণ আইলো কিভাবে? আর কুলসুম কে? ওঠেন ওঠেন এখান থেকে চলেন তাড়াতাড়ি, কেটে পড়ি না হলে কি নাকি ঝামেলায় জড়িয়ে যাবো, তা কোনো ঠিক আছে নাকি? কিসের অমঙ্গল? এখান থেকে তাড়াতাড়ি চলো, কেউ দেখার আগেই চলো।
মামা এই যে কিন্তু আপনি ঠিক কথা কইলেন না মামা, আপনি যান আমি যাবো না, আপনি যান।
না না এত রাতে তোমাকে এখানে দেখে একলা যাওয়াটা আমার জন্য ঠিক হবে না, চলো।
আর চলো না, ভয় পাইছে ভয় পাও না কিন্তু নাই বাবা।
দাঁত দাঁত লেগে গেছে, এখানে পানি পাবো কোথায়? একটু সামনে গেলে নদী পাওয়া যাবে, একটু পানি ছাড়া তো আর জ্ঞান ফেরানো সম্ভব না, কিন্তু রাস্তাকে সারা রাখি না হলে আবার যদি জ্ঞান ছিঁড়া দেখে তাহলে আবার ঠিক করতে অজ্ঞান হয়ে যাইব। হ্যাঁ এই ভেতরের দিকে রাস্তা রেখে গেলে, আরে এইখানেই তো কবরস্থান। হ্যাঁ গেল তোরা কবর থেকে লাশ তুলে লইছ, আর আমরা কি না কি ভাবতেছি, এই দেখি এক কবর হইব মনে হয়। তাইলে তাইলে কোনো সমস্যা থাকবো না, আর একটু সামনে ওই যে খাল দেখা যাইতেছে, মামুর জ্ঞান ফিরলে রহস্যটা কি সেটা বোঝা যাইব। এই যে মামু, ও মামু আশা করছি, তার কোনো চিন্তা নাই মামু, এই যে পানি পানি দেন কেন বুঝছো মামা, ও আমার বন্ধু আদিল, একটু পানি দেন খাওয়ার, আমাকে একটু পানি দেন, খাওয়ার পানি দেন। এই দেখি কোন মামা, হ্যাঁ আপনার বন্ধু মানে কি, আমি তো তাই দেখছি আমার বন্ধু আদিলেরই লাশ ওইটা, কি কর মামা। মামা এ মামা আপনি শান্ত হন, আপনি শান্ত হন, হ্যাঁ আপনি একটু শান্ত হয়ে বসেন, একটু ভাবেন, একটু ভাবেন, পৌঁছাতে দেখতেছি আমি, ঠিক আছে আমাকে নিয়ে চিন্তা করবেন না মামা, আপনি চলেন চলেন আপনার বাড়ি দিয়ে আসি, দায়িত্ব শেষের পথে মামা, চলেন চলেন মামা চলেন। না আমি বাড়ি যাবো না,
ভুট্ট রক্তিমের কোনো কথা শোনে না, পাজা কোলে করে নিয়ে রিক্সায় তোলে আর কুলসুমকে ডাকে, কিন্তু কেউ কোনো সাড়া শব্দ করে না। ভুট্ট হাসে, রক্তিমের কাছে ঠিকানা শুনে শুনে ভুট্ট যখন রক্তিমদের বাসার কাছে রিক্সা নিয়ে আসে তখন ফজরের আজান হয়। রক্তিম ভুট্টকে থেকে যেতে বলে, কিন্তু ভুট্ট বলে তার জন্য একজন অপেক্ষা করছে, তারপর সে চলে যায়। এদিকে রক্তিম বিছানায় গায়ে এলিয়ে দিয়ে আদিলের কথা, ভুট্টোর কথা এবং সর্বশেষ দেখা আদিলের লাশের কথা ভাবে, তারপর তার আর মাথা কাজ করে না। সারা রাতের ক্লান্তির কারণে রক্তিম ঘুমিয়ে যায়। সকালে তার ঘুম ভাঙে ফারহানার ফোনে, ফারহানা রক্তিমের বন্ধু আদিলেরও। ফারহানা ফোন দিয়ে তাকে তাড়াতাড়ি যেতে বলে আদিলের বাসায়। রক্তিম জানতে চায় আদিল ভালো আছে কিনা। ফারহানা জানায় গত রাতে বেড়িবাঁধের ওই দিকে আদিলের লাশ পাওয়া গেছে। রক্তিম আর কিছুই ভাবতে পারে না, ফোনটা রেখে দেয়। তারপর ভুট্টো বর্মনের কথা মনে পড়ে যায় তার। আসলে মানুষ এমন অনেক কিছুই হঠাৎ করে দেখে ফেলে যা পরবর্তীতে ঘটে যায়। আদিলের ব্যাপারটা রক্তিমের জন্য সেরকমই একটা ঘটনা। আর কুলসুম বেঁচে না থাকলেও ভুট্টো বর্মনের স্মৃতিতে বেঁচে আছে। ভালোবাসার জন্যই ভুট্টো বর্মন মৃত কুলসুমের সাথে কথা বলে একটা জীবন পার করে দেয়।
এয়ারটেল প্রেজেন্স কুয়াশায় আছেন আপনি, শুনছেন এবিসি রেডিও এফএম 89.2, সাথে আছি আমি আরজি শর্মিক। এয়ারটেল প্রেজেন্স কুয়াশায়, যেখানে ভয় ছাড়া মজা ইম্পসিবল। এবং আজকে এই ভয়ের কাহিনী যিনি লিখেছেন তার নাম হচ্ছে জোসা, এবং নাট্যাংশ পরিচালনা করেছেন শেখ তাবিজ শাড়ি, এবং সাউন্ডে ছিলেন সালিফ। এবং বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন আজকের কুয়াশার নাটকে, তাদের নাম বলে দিচ্ছি। রক্তিমের চরিত্রে অভিনয় করেছেন আপন মাহমুদ, বিদ্যিতা ছিলেন তানজিলা, আদিল রাজু, ভুট্টো বর্মনের চরিত্রে অভিনয় করেছেন অরণ্য শান্ত, এবং কুলসুনের চরিত্রে ছিলেন শেখ তাবিজ শাড়ি। আর বিদায় নেবার আগে জানিয়ে দিচ্ছি, কম রিচার্জে এবার হবে বেশি শেয়ারিং। এয়ারটেলে বন্ধুদের সাথে চলবে টেনশন ফ্রি আড্ডা সারাদিন সারাক্ষণ, কারণ 23 টাকা রিচার্জে পুরো 3 দিনের মেয়াদে 75 মিনিট টকটাইম এয়ারটেলে, 80 SMS আর 23 MB ইন্টারনেট, এবং 46 টাকা রিচার্জে পুরো 7 দিনের মেয়াদে 150 মিনিট টকটাইম এয়ারটেল আর 160 SMS আর 16 MB ইন্টারনেট। ব্যালেন্স জানতে হলে ডায়াল করতে হবে *777*8*2525#। এতক্ষণ চলছিল এয়ারটেল প্রেজেন্স কুয়াশা, সাথে ছিলাম আরজে শর্মিন। আর এবার আমাকে বিদায় নিতে হবে, আর আগামী সপ্তাহে আবারও কথা হবে ঠিক একই সময় কুয়াশায়। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, শুভরাত্রি।
Airtel presents Kuasha.